ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে রয়েছে জহুরুল আলমের রিপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য। রয়েছে আমির খসরুর প্রতিবেদন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, তাকে অবরুদ্ধ করার প্রতিবাদে সংঘাত সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে ১৪ জেলায় ছাত্র দলের হরতাল।
আরো রয়েছে কলকাতা থেকে পাঠানো সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীরা এখন থেকে আক্রমণাত্মক প্রত্যুত্তর দিচ্ছে।
তবে গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সতরূপা বড়ুয়া। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা হানাহানি বরদাস্ত করা হবে না। আজ ঢাকায় এক জনসভায় তিনি একথা বলেন। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোমবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, তিনি বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির নেত্রী আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের মানুষের জীবনমান, সম্পদ, নিরাপত্তা ও শান্তি রক্ষার জন্য যা যা করণীয় সরকার তা করবে। বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ৫ই জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়াটি ছিল তার রাজনৈতিক সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী প্রত্যেক পাড়ায় মহল্লায় কোথায় কোথায় সন্ত্রাসীরা আছে এবং কারা বোমা বানায় আর বোমা মারে তাদের খুঁজে বের করে পুলিশের হাতে সোপর্দ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তার সরকারের গত ৬ বছরে যে সকল অগ্রগতি হয়েছে তাকে এগিয়ে নিয়ে আগামী ২০২১ সাল নাগাদ দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও অবরুদ্ধ অবস্থাতেই রয়েছেন। তার সঙ্গে দেখা করেছেন যেসব নেতা নেত্রীরা, তাঁরা জানিয়েছেন অবরোধ আন্দোলন তিনি অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। দলীয় চেয়ারপারসনকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে ঢাকা বিভাগের জেলাসমূহ সহ ১৪ জেলায় যে হরতাল হল তারই বিবরণ পাঠিয়ে রিপোর্ট দিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তার সাথে সাক্ষাৎ করা নেতা নেত্রীরা জানিয়েছেন যে অবরোধ অব্যাহত রাখার ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। দলীয় চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ঢাকা বিভাগের জেলাসমূহ সহ ১৪ জেলায় ছাত্র দলের ডাকা হরতাল, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, বোমা বিস্ফোরণ এবং পুলিশের সাথে সংঘর্ষের মধ্যে দিয়ে শেষ হয়েছে। রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে বোমা সহ যানবাহনে আগুন, ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে আদালতে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তায় দূরপাল্লার যানবাহন চলাচল করছে, তবে খুবই সীমিতভাবে। বিভিন্ন স্থানে ফিস প্লেট খুলে ফেলার কারণে রেল চলাচলে শিডিউল বিপর্যয় চলছে। সোমবার অবরোধ চলাকালে গাইবান্ধায় একজন নিহত হয়েছেন। আগে আহত হওয়া ২ জন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, মোহাম্মদ শাহজাহান এবং কয়েকজন কেন্দ্রীয় নেতা সহ সারা দেশে ৩ শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে রোববার রাত এবং সোমবার। এদিকে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে অংশগ্রহণকারীদের উপরে শহীদ মিনার, বংশাল, আজিমপুর সহ কয়েক স্থানে ককটেল বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন। সভাস্থল থেকে গুলি এবং পিস্তল সহ ২ জনকে আটক করা হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ফ্রান্স স্পর্শকাতর এলাকাগুলোতে ১০,০০০ সেনা মোতায়েন করেছে। গত সপ্তাহে প্যারিসে মারাত্মক হামলার প্রেক্ষিতে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ওই সিদ্ধান্ত। প্রতিরক্ষামন্ত্রী জনেভ লোদ্রিও সোমবার সাংবাদিকদের বলেছেন, মঙ্গলবার বিকেল থেকে ওই সেনারা কাজে নামবে। স্বরাষ্ট্রমন্ত্রী খাজনুভ বলেছেন, ওই সেনা সদস্যদের অর্ধেক নিয়োজিত থাকবে ফ্রান্সের ৭১৭টি ইহুদি স্কুলের নিরাপত্তা রক্ষায়। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে একটি নিরাপত্তা পদক্ষেপ বিষয়ক বৈঠক শেষে তাঁরা ওই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে দেখা করার জন্য এখন ইসলামাবাদে রয়েছেন। মিস্টার কেরির এই পাকিস্তান সফরের কথা আগে ঘোষণা করা হয়নি। শুক্রবার পররাষ্ট্র বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, মিস্টার কেরির এই সফরের উদ্দেশ্য যুক্তরাষ্ট্র পাকিস্তান কৌশলগত সংলাপের পরবর্তী মন্ত্রী পর্যায়ের বৈঠক, যাকে ওই কর্মকর্তা পাকিস্তানে আরও শক্তিশালী, কার্যকর সুশাসন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বলে বর্ণনা করেছেন। মিস্টার কেরির এরপর ফ্রান্স সফরের পরিকল্পনা রয়েছে, যেখানে তিনি যাবেন গত সপ্তাহের সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সংহতি প্রদর্শনের জন্য। ওদিকে গতকাল পেশাওয়ার সহ সারা পাকিস্তান জুড়ে স্কুল খুলে দেওয়া হয়েছে। প্রায় এক মাস আগে তালিবান জঙ্গিরা পেশাওয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে 134 জন ছাত্র এবং 16 জন শিক্ষক কর্মচারীকে হত্যা করে। পাকিস্তানের সামরিক জেনারেল প্রধান রাহিল শরিক সোমবার পেশাওয়ারের স্কুলের ছাত্রদের স্বাগত জানান।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে ডুবুরিরা এয়ার এশিয়া ফ্লাইট 8501 এর ফ্লাইট ডেটা রেকর্ডারটি উদ্ধার করতে পেরেছে। বিমানের ককপিটের কথাবার্তা ওই রেকর্ডার সংরক্ষণ করে। বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছিল সেই সংক্রান্ত তথ্য ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এয়ার এশিয়ার এয়ারবাস 320 বিমানটি ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাবার সময় মাঝপথে জাভা সাগরে বিধ্বস্ত হয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, রাজনৈতিক সহিংস কর্মসূচির কারণে গত 12 দিনে 450 কোটি টাকার ক্ষতি হয়েছে আর প্রতিদিন লক্ষ লক্ষ টাকার পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। এ সম্পর্কে ঢাকা থেকে সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
বিজিএমইএ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছে, রাজনৈতিক অস্থিরতায় পোশাক শিল্পে এক উৎকণ্ঠাপূর্ণ পরিস্থিতি এবং বিপর্যয়কর অবস্থা বিরাজ করছে। সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে প্রতিদিন 700 কোটি টাকার পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, 12 দিনে ক্ষতি হয়েছে 450 কোটি টাকা। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন,
দিনগুলোকে ঘিরে একটি স্বপ্ন রচনা করতে শুরু করেছিলাম, তখন রাজনৈতিক সহিংসতা এসে দানা বাজারে আমাদের সামনে আবির্ভূত হয়েছে।
বিজিএমইএ সভাপতি বলেন, বিদ্যমান পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতারা নিরুৎসাহিত হচ্ছেন। এ অবস্থায় তিনি জাতীয় স্বার্থে পোশাক শিল্পকে রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীরা এখন থেকে আক্রমণাত্মক প্রত্যুত্তর দিচ্ছে। নতুন এই সীমান্ত নীতির কথা জানিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
অতীতে জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ করলে ভারতের তরফে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর যেন নামকাও আসতে পাল্টা কয়েক রাউন্ড গুলি ছুটত। কিন্তু মোদী সরকারের আমলে সেই নরম মনোভাব বদলে গিয়েছে। এখন থেকে আক্রমণাত্মক প্রত্যুত্তর দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বিএসএফ কে। কয়েকদিন আগেই জম্মু সীমান্তে প্রহরারত এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয় আকস্মিক পাকিস্তানি গুলিবর্ষণে। সঙ্গে সঙ্গে পাল্টা গুলিতে বিএসএফ ঘায়েল করে 5 পাকিস্তানি সীমান্তরক্ষীকে। এখানেই শেষ নয়, এক বিএসএফ জওয়ানকে এইভাবে খামোখা মেরে ফেলবার ঘটনার জন্য পাকিস্তানিরা ক্ষমা না চাওয়া পর্যন্ত ওই সীমানা বরাবর প্রতিটি পাকিস্তানি শিবির লক্ষ্য করে বিএসএফ লাগাতার গুলিবর্ষণ চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। অকারণে পাকিস্তানিরা গোলাগুলি ছুড়লে এখন ভারত যে অত্যন্ত কড়া জবাব দেবে, এটাই এখন সরকারের নীতি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ছাত্র আন্দোলনের চাপে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
প্রায় 4.5 মাসের ছাত্র আন্দোলনের পরে শেষ পর্যন্ত সোমবার সন্ধেবেলায় পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। দীর্ঘ ছাত্র আন্দোলন, গত 7 দিন ধরে ছাত্রছাত্রীদের অনশন ও তাদের মধ্যে কয়েকজনের অসুস্থ হয়ে পড়বার পর রাজ্য সরকার বুঝতে পারে হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। সোমবার সন্ধ্যের মুখে নাটকীয়ভাবে বিশ্ববিদ্যালয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করেন ছাত্রছাত্রীদের দাবি মেনে পদত্যাগী করছেন উপাচার্য। গত 28 আগস্ট বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রীর শ্লীলতাহানি, সে বিষয়ে তদন্ত কমিটি গঠন ও তদন্ত নিয়ে দীর্ঘসূত্রিতা নিয়ে আন্দোলন শুরু করে ছাত্রছাত্রীরা। অস্থায়ী উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়ে সরকার যখন তাকেই স্থায়ী উপাচার্য নিযুক্ত করেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সারদাকাণ্ডে এবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ মুকুল রায়কে তলব করল ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। রিপোর্ট কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের।
সারদাকাণ্ডে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে তলব করল সিবিআই। তাকে আগামী শুক্রবারের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। চিঠি এবং ইমেলের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। যদি মুকুল রায় এই ধরনের কোন নোটিশ পাননি বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। তার বিরুদ্ধে সারদাকর্তা সুদীপ্ত সেনের কলকাতা থেকে পালানো এবং তার ব্যবসায় সাহায্য সহ একাধিক অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে মুকুল রায়কে সিবিআই এর তলব বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। এইমাত্র আমরা শতরূপা বড়ুয়ার কণ্ঠে শুনলাম যে খবর, তাতে বাংলাদেশের অনেক খবর ছিল। অস্থিরতা বিক্ষুব্ধ একটা পরিস্থিতির বিবরণ শুনেছি আমরা, কাম্য নয় এরকম পরিস্থিতি বিরাজ করছে বলে শুনলাম, উন্নয়ন বান্ধব নয়, এসব বেশ বিড়ম্বনাপূর্ণ খবর। এই পরিস্থিতি নিয়ে আমরা এখন কথা বলবো আমাদের বাংলাদেশ সংবাদদাতা এবং মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে। দুজনেই রয়েছেন আমাদের টেলিফোন লাইনে এবং স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন রোকেয়া হায়দার। তো আমরা এখন কথা বলবো, তো রোকেয়া আপনি শুরু করবেন, জিজ্ঞেস করবেন কি।
হ্যাঁ, এটা যে আমাদের মনে তো দূর থেকে প্রশ্ন যাচ্ছে এবং সব জায়গাতেই যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের মনেও প্রশ্ন দেশে বিদেশে, যে বর্তমান রাজনৈতিক সহিংসতা এবং হানাহানির কারণে বাংলাদেশ কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বাংলাদেশের রাজনীতি, সহিংস রাজনীতি কোন দিকে এগোচ্ছে এবং এর সুরাহা কোথায়। তো আমি প্রথমেই মতিউর রহমান চৌধুরীকে জিজ্ঞেস করব যে এই মুহূর্তে তারা কি দেখছেন সেখানে।
যেমনটা আপনি আপনার বক্তব্যে বলেছেন, আসলে অনিশ্চয়তা, চরম অনিশ্চয়তার দিকে দেশটা যাচ্ছে, কোথায় যাচ্ছে কেউ কিছু বলতে পারছেন না। রাজনীতিবিদরা কোন দিক নির্দেশনা দিচ্ছেন না, বিশেষ করে আজকে দিনের শেষ ভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন তাতে আমরা সবাই আশা করেছিলাম যে কোন রকমের একটা সংকটের সমাধান করবে, কোন রকমের একটা ইঙ্গিত বা আভাস ইঙ্গিত দিবেন, তিনি তা বলেননি। বরং বক্তৃতার রণে বেশিরভাগ অংশই ছিল বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াকে দোষারোপ করে, অর্থাৎ সমঝোতার পথে মানে কোন রাজনীতি এগুচ্ছে না। এটি হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা এই মুহূর্তের, যেখানে নাগরিক সমাজ বলেন বা অন্যান্য যারা আছেন তারা সবাই বলছেন যে একটা সংলাপ দরকার। বিদেশি বিশেষ করে কয়েকদিন আগে ব্রিটিশ হাইকমিশনার বলেছেন যে এখানে সমঝোতার জন্য রাজনৈতিক একটা সংলাপ দরকার।
সংলাপের কথা তো আমরা অতীতে মতিউর চৌধুরী সংলাপের আহ্বান জানিয়েছে দেশের মানুষ এবং বিদেশের নেতৃবর্গ, কিন্তু তার সত্ত্বেও আমরা অতীতে দেখেছি যে কোনো সংলাপ সমঝোতা কখনোই সম্ভব হয়ে ওঠেনি।
না, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে, প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তাতে তিনি বেশ কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন, আমরা সংবাদী শুনলাম। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যারা দেখা করেছেন তাদের কাছ থেকে, তাদের সূত্র থেকে আমরা জানতে পারলাম যে তিনিও অবরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তো এই অনড় যে অবস্থান, তো মাহমুদুর রহমান মান্না আপনি কিভাবে দেখছেন এই অবস্থানটাকে, এটা কোনো সমঝোতার দিকে এগোনোর কোনো সম্ভাবনা, কোনো ইশারা, এন্ড অফ দি পাইপ, কোনো আলো দেখতে পাচ্ছেন?
আপনার প্রশ্নের মধ্যেই আমি মনে করি এক ধরনের উত্তর আছে, দুই দিক থেকে অবস্থানটা অনর। তবে তার আগে আমি একটা কথা বলি, মানে সাধারণভাবে আমরা যেরকম বলি সহিংসতা সব সমস্যার কারণ, মানে এটা তো সত্যের একটা অংশ, মূলত সমস্যাটা হচ্ছে রাজনৈতিক, এবং এই রাজনৈতিক সমস্যার সমাধানটা রাজনৈতিকভাবেই করতে হবে। লড়াই যে হচ্ছে আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে সেটাও কিন্তু রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে, এবং সমাধানটাও তাদেরই করতে হবে। আমরা গণতন্ত্রের কথা বললেও বাংলাদেশের 16 কোটি মানুষ মিলে তো সমাধান করবে না, অতএব যদিও সংলাপ আমাদের দেশে সাম্প্রতিক অতীতে কিংবা বেশ কিছুদিনের মধ্যে আমরা কোনো সাফল্যের মুখ দেখিনি সংলাপ, কিন্তু আমাদের সংলাপের কাছে যাওয়া ছাড়া উপায় নাই। যেভাবেই হোক গত 5 জানুয়ারি একটা নির্বাচনের নামে যেটা হয়েছে সেটাকে মানি না মানি বিতর্ক যতই থাক, এরা এখন ক্ষমতায় আছেন আওয়ামী লীগ, তো সমাধানটার মূল উদ্যোগ তাদেরই নিতে হবে। তারা যখন এটাকে 5 বছরের জন্য বৈধ বলবার চেষ্টা করছেন ততই উত্তেজনা হচ্ছে এবং তার মধ্যে সহিংসতা ঢুকছে। আমাদের দেশে গণতন্ত্রের আন্দোলনের মধ্যে এগুলো কিন্তু এসছে, সমাধান শেষ পর্যন্ত সংলাপ ছাড়া হবে না। এবং এই সংলাপের জন্যই এখন মানে একভাবে বলবো যে বাংলাদেশে যারা যারা সচেতন মানুষ প্রত্যেকেরই বিশেষ করে সরকারের উপর চাপ দিতে হবে, কারণ সরকার সংলাপের ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখাচ্ছে।
আমার মনে হচ্ছে যে মতিউর রহমান চৌধুরীর লাইনটা সংযোগটা কেটে গেছে,
আপনি যেটা বললেন যে আপনার বক্তব্যের মধ্যে রাজনীতি, নির্বাচন, সমঝোতা, এই যে কথাগুলো এলো, এই সবগুলো তো সংশ্লিষ্ট তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত 16-17 কোটি মানুষের যে ভূখণ্ড তাকে নিয়ে, এবং এই এই দেশের মানুষ, এই দেশটা এখনো সোনার বাংলা হয়েছে কি না বা না হয়ে থাকলে কবে হবে সেটা আলোচনা সাপেক্ষ ব্যাপার হতে পারে, কিন্তু এ দেশের মানুষ যে সোনার মানুষ কোনো সন্দেহ নেই, কারণ এত গণ্ডগোলের পরেও দেশ এগিয়ে গেছে, অনেক সমৃদ্ধি অর্জন আমরা দেখতে পেয়েছি, বেসরকারি খাতে বিশেষ করে মানুষের অনেক শ্রীবৃদ্ধি হয়েছে, অর্থনৈতিক দিক থেকে অনেক বৃদ্ধি হয়েছে, মানুষ একটু সুস্থির পরিবেশ চায়,
শান্ত পরিবেশ চায়, শান্ত পরিবেশ চায়, সেটাই হচ্ছে মূল কথা।
তো এটার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন?
মানে সেই জন্যই আসলে রাজনৈতিকভাবে সমস্যাটার সমাধান করা দরকার। একটা আগ্নেয়গিরি সুপ্ত বলে সেটা আগ্নেয়গিরি নয় এরকম তো না, এটা যখন তখন উদ্বিগ্ন হতেই পারে। এবং এই যে 1 বছর ধরে ক্ষমতাসীন যারা আছেন তারা বললেন সবকিছু ঠিকঠাক এগোচ্ছি, আমরা কাজ করছি ইত্যাদি ইত্যাদি, প্রধানত আমাদের দেশের উন্নয়নের জন্য একটা তো হচ্ছে ধরেন ফরেন রেমিটেন্স, একটা গার্মেন্টস, আর একটা কৃষি, সবই মানুষের কল্যাণ, মানুষের অবদান। এটা আরো ভালো হতে পারে যদি এই পরিবেশটা ভালো হয়, শান্তি থাকে, সুস্থিতি থাকে, কোনো সন্দেহ নেই মানুষ এটা চায়। কিন্তু যে 1 বছর পরেই আবার এই ঘটনাটা ঘটলো তখন বলছে এরকম মাঝে মাঝে ছাই চাপা দেওয়ার মতো করলে হবে না, আপনারা সমস্যার সমাধান করে
সব স্থায়ী সমাধান প্রয়োজন,
স্থায়ী সমাধান, জি বা দীর্ঘস্থায়ী সমাধান যেরকম করে বলি, এইটা চায় লোকে। এবং সেজন্যই বলা হচ্ছে বসুন সবাই মিলে, ব্যাপারটা তো শুধু আওয়ামী লীগ বিএনপি নয়, ব্যাপারটা সামগ্রিকভাবে আমাদের
সব মানুষের,
তার মানে অগ্রগতি।
আমরা এই বিষয়টি নিয়েই এই বুধবারে আমাদের যে সাপ্তাহিক টক শো হয় হ্যালো ওয়াশিংটন, তাতে আলোচনা করব। তো সেই আলোচনায় আপনারা যোগ দেবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, পর্যালোচনা বিশ্লেষণ করবেন, আমরা আশা করব, আমন্ত্রণ জানালাম। মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। আজ এ পর্যন্তই শেষ করছি।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এখন আজকের বিজ্ঞান পর্ব। আজকের বিজ্ঞান পর্বে ইবোলা নিয়ে আলোচনা করছেন সেলিম হোসেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মহামারী বিদ্যা সংক্রান্ত বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তার ঘোষণা শুনবার পর নিউ ইয়র্কের মার্সি কলেজের শিক্ষক অধ্যাপক রোসি হাসাদ বললেন, তিনি বলছিলেন এপিডেমিওলজিস্ট বা মহামারী বিদ্যা সংক্রান্ত বিশেষজ্ঞ হচ্ছেন স্বাস্থ্যসেবা পেশাজীবী যিনি কোথাও কোনো রোগ ছড়িয়ে পড়ার কারণ সম্পর্কে জ্ঞাত। ব্যক্তিগত ও সুনির্দিষ্ট পর্যায়ে নয় তারা কাজ করেন, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তারা এমন ধরনের গবেষক যাদেরকে আমরা চিকিৎসা বিজ্ঞানের গোয়েন্দাও বলি। মোটা দাগে তারা রোগগ্রস্ততা, মরণশীলতা, অসুস্থতা, মৃত্যু ও রোগের লক্ষণ ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহে তৎপর হন। যদিও বা মহামারী বিদ্যা সংক্রান্ত বিশেষজ্ঞরা রোগীর চিকিৎসা করেন না, তারা রোগ সম্পর্কে যে তথ্য সংগ্রহ করেন তা দিয়ে মহামারীর সময়সীমার প্রেক্ষিতে একটি ভৌগোলিক মানচিত্র তৈরি করেন।
Presenting data.
তিনি বলছিলেন, একজন মহামারী বিদ্যা সংক্রান্ত বিশেষজ্ঞ ডেটা বা উপাত্ত বিশ্লেষণ করেন, তা উপস্থাপন করেন, বিভিন্ন অ্যালগরিদম বা গণনা সূত্র ব্যবহারের মাধ্যমে তা ব্যাখ্যা করেন, যাতে রোগের লক্ষণ কি বা পরবর্তীতে কি হতে পারে তা জানার চেষ্টা করা যায়। মোটামুটিভাবে মহামারী বিদ্যা সংক্রান্ত বিশেষজ্ঞ যা করেন তা হচ্ছে বিশ্লেষণধর্মী কাজ। অ্যালগরিদম ব্যবহার করা হয় অঙ্ক ও কম্পিউটার সায়েন্সের নানা পরিমাপে সাধারণত। তিনি বললেন, ইবোলার প্রতিরোধে মহামারী বিদ্যা সংক্রান্ত বিশেষজ্ঞ বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে রোগ নির্ণয় করতে সহায়ক হন। মহামারী বিদ্যা সংক্রান্ত বিশেষজ্ঞ মহামারীর মনসামাজিক ও আর্থসামাজিক অবস্থা নির্ণয়ে সচেষ্ট থাকেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি তিনি করেন তা হচ্ছে রোগ বিস্তারে সমন্বিত নজরদারি। তিনি বলছিলেন, এখন এই ইবোলা মহামারীর ক্লিনিক্যাল উপাদানসমূহ শনাক্ত করা হয়েছে, এখন এর চিকিৎসাগত দিকের প্রতি নজর দেওয়া হবে। তবে হাসাদ বললেন, ইবোলা মহামারীর প্রতিরোধে ক্লিনিক্যাল দিক এবং গণস্বাস্থ্য উপাদানের মধ্যে এখনও বেশ কিছু দুর্বলতা রয়েছে। তিনি আশা করেন 2015 সালে তা কাটিয়ে উঠে রোগটি প্রতিরোধে আরও শক্তভাবে ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। তবে ডক্টর হাসাদ বললেন, বর্তমানে চলমান ইবোলা বিষয়ক তড়িৎ গবেষণার প্রশংসা করতেই হয়। তিনি বলছিলেন, আমরা জানি ইবোলার উৎপত্তি গত 40 বছরে। এই দীর্ঘ সময়ে তা প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থনৈতিক কারণসহ গবেষণার অপ্রতুলতার কারণ রয়েছে এর পেছনে। আমার ধারণা, এখন বিশাল হুমকি স্বরূপে মহামারী প্রতিরোধে সরকারসমূহ সহায়তায় এগিয়ে আসবেন। তবে ইবোলার কার্যকরী প্রতিষেধক কবে নাগাদ বের হবে সে সম্পর্কে নিশ্চিত করে বলতে পারলেন না ডক্টর হাসাদ। তিনি সতর্ক করে দিয়ে বললেন, ভয়াবহ ইবোলা মহামারী প্রতিরোধের প্রতি এখনই প্রয়োজনীয় গুরুত্ব না দিলে বা ব্যবস্থা না নিলে চলতি বছর তা আরও মারাত্মক রূপ নিতে পারে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
2013 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দি ইয়াং সাউথ ইস্ট এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ কর্মসূচির প্রবর্তন করেন। এর লক্ষ্য ছিল 18 থেকে 35 বছর বয়সী নবীন নেতারা যারা দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সংরক্ষণ, শিক্ষা এবং সুশীল সমাজের উন্নয়নের লক্ষ্যে অবদান রাখছেন তাদের কর্মোদ্যোগকে আরও উজ্জীবিত করা। দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস অথবা আসিয়ানভুক্ত 10টি দেশের নেতাদের সমন্বয়ে এই উদ্যোগ চালু করা হয়েছে। আসিয়ানভুক্ত দেশগুলিতে নেতৃত্ব এবং নেটওয়ার্কিং উন্নয়নের নিমিত্ত এই কর্মসূচি নেওয়া হয়েছে। আঞ্চলিক এবং বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ উদীয়মান নেতাদের আরও সম্পৃক্ত করতে এবং যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জনগণের সম্পর্কের আদান প্রদান আরও বলিষ্ঠ করার লক্ষ্যে এই কর্মসূচি অবদান রাখবে। নতুন এই সাউথ ইস্ট এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকবে ফেলোজ, জেনারেশন ওয়ার্কশপ এবং সিডস ফর ফিউচার গ্র্যান্টস। ফেলোশিপ কর্মসূচিতে ছাত্রছাত্রী, নবীন উদ্যোক্তা এবং তরুণ সুশীল সমাজের উদ্যোক্তাদের তাদের আঞ্চলিক অভিজ্ঞতা জোরদার করতে এবং তাদের অভিজ্ঞতা বণ্টনের লক্ষ্যে আমন্ত্রণ জানানো হবে। একাডেমিক ফেলোশিপ উদ্যোগ নেওয়া হয়েছে 18 থেকে 25 বছর বয়সীদের জন্য। এখানে এই কর্মসূচির অধীনে ছাত্রছাত্রীরা আঞ্চলিক বিষয় আরও জ্ঞান লাভের জন্য এবং তাদের অভিজ্ঞতা বণ্টনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। প্রফেশনাল ফেলোজ কর্মসূচি নেওয়া হয়েছে 25 থেকে 35 বছর বয়সী তরুণ উদ্যোক্তাদের জন্য। অংশগ্রহণকারীরা 1 মাসব্যাপী ফেলোশিপ কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত হয়ে ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্ব দানকারী অভিজ্ঞতার উন্নয়ন এবং পেশাগত যোগাযোগের মাধ্যমে তাদের স্বীয় দেশের সামাজিক সমস্যার প্রতি গুরুত্ব আরোপ করতে পারবেন। জেনারেশন ওয়ার্কশপ যুবকদের হাতে কলমে প্রশিক্ষণ এবং একই বয়সীদের নেটওয়ার্কিংয়ের সুবিধা প্রদান করবে, যা তাদের নেতৃত্বদানকারী ভূমিকায় সহায়ক হবে। ইয়াং সাউথ ইস্ট এশিয়ান লিডার্স সিডস ফর ফিউচার গ্র্যান্ড প্রতিযোগিতার মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার উঠতি কর্মোদ্যোগীদের সঙ্গে অন্যান্য প্রতিভাবান কর্মোদ্যোগীদের সামঞ্জস্য তুলে ধরা হয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় একত্রে কাজ করার জন্য উৎসাহিত করা হয়। এযাবৎ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 60টি আন্তর্জাতিক দলের 1/3 যারা অর্থলাভ করেছে তারা ফলাফল প্রদানে সমর্থ হয়েছে। আসিয়ানভুক্ত এলাকার আনুমানিক 65% জনগণের বয়স 35 বছরের নিচে। যুক্তরাষ্ট্র তাই ইয়াং সাউথ ইস্ট এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভকে সহযোগিতা প্রদান করে গর্বিত বোধ করছে এই বিশ্বাসে যে এই তরুণ সমাজই দক্ষিণ পূর্ব এশিয়ার ভাগ্য উন্নয়নের দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। আপনি যদি আপনার আশেপাশের পরিবেশ এবং সামাজিক উন্নয়নের প্রতি আগ্রহী হন, আপনি যদি ব্রুনেই, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, লেওস, সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা ভিয়েতনামের নাগরিক হন এবং আপনার বয়স যদি 18-35 কোঠায় হয়, তবে ইয়াং সাউথ ইস্ট এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভে সদস্য হতে ইয়াং সাউথ ইস্ট এশিয়ান লিডার্স .state.gov এই ঠিকানায় নিজেকে অন্তর্ভুক্ত করুন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশে কোনো ধরনের অরাজকতা হানাহানি তিনি বরদাস্ত করবেন না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ ঢাকায় এক জনসভায় তিনি একথা বলেন। বিএনপি নেতা খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, 5 জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে আপনি ভুল করেছেন, আপনার ভুলের মাশুল জনগণ কেন দেবে। শেখ হাসিনা আরও বলেন, বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, 5 জানুয়ারি নির্বাচনে ভোট দিয়ে আবারও দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে তারা, আমরা এক বছর সফলতার সঙ্গে কাটিয়েছি। হিংসায় মদত দানকারী কোনো গোষ্ঠীর সঙ্গে সরকার আলোচনায় বসবে না বলে সরকারের তরফে জানিয়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
স্বামী বিবেকানন্দর আজ 153তম জন্মদিবস। দেশজুড়ে আজ দিনটি জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুয়াহাটিতে আজ জাতীয় যুব উৎসবে ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। হিংসায় মদত দানকারী কোন গোষ্ঠীর সঙ্গে সরকার আলোচনায় বসবে না বলে জানিয়েছেন রাজনাথ সিং। দেশকে সন্ত্রাসমুক্ত করতে যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। সেই সঙ্গে গণতন্ত্রের হিংসার কোনো স্থান নেই বলেও তিনি জানান। উত্তর পূর্বাঞ্চলের বিকাশে জোর দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, সারা বিশ্বে যুব মনের প্রেরণা স্বামীজি। যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ফ্রান্স স্পর্শকাতর এলাকাগুলোতে 10,000 সেনা মোতায়েন করেছে। গত সপ্তাহে প্যারিসে মারাত্মক হামলার প্রেক্ষিতে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ওই সিদ্ধান্ত। প্রতিরক্ষামন্ত্রী জনোব লোদ্রিয়ন সোমবার সাংবাদিকদের বলেছেন, মঙ্গলবার বিকেল থেকে ওই সেনারা কাজে নামবে। স্বরাষ্ট্রমন্ত্রী গাজনোভ বলেছেন, ওই সেনা সদস্যদের অর্ধেক নিয়োজিত থাকবে ফ্রান্সের 717টি ইহুদি স্কুলের নিরাপত্তা রক্ষায়। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলন্দের সঙ্গে একটি নিরাপত্তা পদক্ষেপ বিষয়ক বৈঠক শেষে তারা ওই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে দেখা করার জন্য এখন ইসলামাবাদে রয়েছেন। মিস্টার কেরির এই পাকিস্তান সফরের কথা আগে থেকে ঘোষণা করা হয়নি। মিস্টার কেরির এরপর ফ্রান্স সফরের পরিকল্পনা রয়েছে, যেখানে তিনি যাবেন গত সপ্তাহে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সংহতি প্রদর্শনের জন্য। ওদিকে গতকাল পেশাওয়ার সহ সারা পাকিস্তান জুড়ে স্কুল খুলে দেওয়া হয়েছে। প্রায় এক মাস আগে তালিবান জঙ্গিরা পেশাওয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে 134 জন ছাত্র এবং 16 জন শিক্ষক কর্মচারীকে হত্যা করে। পাকিস্তানের সামরিক প্রধান জেনারেল রাহিল শরিফ সোমবার পেশাওয়ারের স্কুলের ছাত্রদের স্বাগত জানান। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, ডুবুরিরা এয়ার এশিয়া ফ্লাইট 8501 এর ফ্লাইট ডেটা রেকর্ডারটি উদ্ধার করতে পেরেছে। বিমানের ককপিটের কথাবার্তা ওই রেকর্ডার সংরক্ষণ করে। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছিল সেই সংক্রান্ত তথ্য ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এয়ার এশিয়ার এয়ারবাস 320 বিমানটি ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় মাঝপথে জাভা সাগরে বিধ্বস্ত হয়।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন মাইকেল ডুবেনস্কি। স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন ডলোরেস ডেভিস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানে বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.